রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর দশ বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আর একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত, হামদে বারী তাআলা, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এর সাথে সাথে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، إن الذين سبقت لهم من الحسنى أولئك عنها مبعدون، لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون، لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم هذا يومكم الذي كنتم توعدون، صدق الله العظيم وصدق رسوله النبي الكريم।
আজ আমরা যে বিষয় নিয়েছি আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য, খুবই প্রয়োজনীয় একটি বিষয়, আর শিখার অনেক কিছু আছে আজকের অনুষ্ঠানের বিষয় থেকে। বিষয়টি এই রকমের, যখন আমরা কারো কাছে বিপদে পড়ে যাই, পেরেশানি প্রবলেম চলে আসছে, তো কারো কাছে যাই, তো দেখবেন বিজ্ঞ লোক যারা, তারা আমাদেরকে সান্ত্বনা দেন, একটু ধৈর্য ধরো, একটু সবর করো, এই সময় তোমার থাকবে না, তোমার থেকে এই সময়ও চলে যাবে, এই সময় তোমার থাকবে না, এরকমের কিন্তু কিছু শব্দ তারা বলে থাকেন। আবার যদি কেউ কাউকে ঠকিয়ে থাকে, ওই সময়ও বলে যে হয়তোবা আমার এই দিন থাকবে না, দিন পরিবর্তন হবে, সময় চেঞ্জ হবে, আমার এই সময় থাকবে না। আজকের বিষয়টা এমনই নিয়েছি যাতে করে আমাদের এখান থেকে কিছু শিক্ষা অর্জন হয়, আর বিষয়টি হলো এ সময়ও চলে যাবে। আজ এই বিষয় নেওয়ার পিছনে অনেকগুলো কারণও আছে দর্শক শ্রোতা। যেমন আজ যুবক বয়স আমার এই বয়সে আমি চেষ্টা করলে অনেক ইবাদত রিয়াজত করতে পারি, আল্লাহ তালার হুকুম যত হুকুম রয়েছে আল্লাহ তালা, আমি যদি চেষ্টা করি তো শরীয়তের হুকুম মোতাবেক আমি নিজেকে পরিচালনা করতে পারি, কিন্তু করি না, শয়তানের ধোকায় পড়ে আছি। কিন্তু এই সময়ও থাকবে না, চলে যাবে। আজ আপনার কাছে অর্থ আছে, গরিব লোক আসছে, আত্মীয় স্বজন গরিব আছে, তাদেরকে আপনি পারেন সহযোগিতা করতে, কিন্তু করছেন না। মনে রাখবেন, আপনার এই সময়ও চলে যাবে। আজ আপনার কাছে ইলেম আছে, আপনি দিনই ইলেম অর্জন করেছেন, ইলেম আপনার কাছে আছে, আপনি নেকির দাওয়াত দিচ্ছেন না। এখন সময় আছে মানুষকে সংশোধন করার চেষ্টা করা, মানুষকে নেকির দাওয়াত দেওয়ার সময় আপনার কাছে আছে, কিন্তু আপনি নেকির দাওয়াত দিচ্ছেন না। মনে রাখবেন, আপনার থেকেও এই সময় কিন্তু চলে যাবে। আজ আপনার সময় সুযোগ ভালো আছে, আপনি দান সাদকা খয়রাত মানুষের উপকার গরিবের খিদমত করতে পারবেন, ওই সুযোগ সময় অর্থ আল্লাহ দিয়েছেন, কিন্তু আপনি হয়তোবা ঘুমের মধ্যে আছেন, বুঝেও না বোঝার ভান ধরে আছেন, আপনারও এ সময় একদিন চলে যাবে। বিষয়টা ঠিক এরকমই দর্শক, হয়তো আমাদের করার কিছু আছে, আমরা কিছু করতে পারি, কিন্তু তারপরেও করছি না, নামাজের সময় আমার কাছে আছে পড়ছি না, ইবাদত করার সুযোগ আমার আছে পড়ছি না, শারীরিক শক্তি আছে, আমি কিছু করতে পারি এখন ইসলামের জন্য, কিন্তু আমি করছি না, অলসতা, শয়তানের ধোকা, গুনাহের আড্ডা, কিন্তু এ সময়ও চলে যাবে, এটা মানতে হবে আপনাকে আমাকে। এমন এমন ব্যক্তিত্বরা ছিল, তারাও এরকমের ছিল, ইবাদত রিয়াজতের মধ্যে মন লাগাতো না, কিন্তু তাদের সময়ও চলে গেছে। আজ আমরা ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানে এবার এই বিষয় নিয়ে আলোচনা করব, এ সময়ও চলে যাবে। আসুন আমরা আজকের অনুষ্ঠানের যে বিষয় নিয়েছে, এই বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে নাতখা ইসলামী ভাই আজকে আমাদের সাথে, দুইজন ইসলামী ভাই আছেন, ইনশাআল্লাহ সোহেব আত্তারি ভাই আর আমাদের মোস্তাক আত্তারি ভাই, ইনশাআল্লাহ হামদে বাড়ি তালা শ্রবণ করবো। এরপর ইনশাআল্লাহ আজকের যে অনুষ্ঠানের বিষয় আমরা নিয়েছি, বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রাণ কৃষ্ণে ভেরা এবং মদিনী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আসুন দরুদ পাকের নজর পেশ করি। সাল্লাল্লাহু আলাইহি Ya Rasulullah Wa sallam alayka ya Habib Allah padhiye sallallahu alayka ya Ya Rasulullah Wasallam alayka ya Habib Allah Wah kya jud karam 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 Ae shahibat ho tera نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا ایک میں کیا میرے عزیزوں کی حقیقت کتنی مجھ سے سالات کافی ہے اشارہ تیرا پڑھیے صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ وسلم لملک یا حبیب اللہ یا اللہ یا
বৃক্ষ পতোরে জলো ধোলে তসবিশ কোলে ইয়া আল্লাহ
আমাদের মনোয়ার আত্তারি ভাই, ইনশাআল্লাহ মনোয়ার ভাই থেকে আমরা আজকের যে বিষয় নিয়েছি এ সময়ও চলে যাবে, কিছু মাদানি ফুল শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ আপনাদের কল SMS নিব, আর নাতখা ইসলামী ভাই থেকে ইনশাআল্লাহ নাত পড়ারও শোনারও আমরা চেষ্টা করবো, পড়াবো ইনশাআল্লাহ তালা। ফেসবুক পেজের মধ্যে যারা কমেন্টস করছেন আপনাদের কমেন্টসগুলো ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি মনোয়ার ভাই।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে উত্তমভাবে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার তৌফিক দান করুক। আজকে যে বিষয় বাস্তব পক্ষে এটা যদি একটি মানুষ সঠিকভাবে চিন্তা করে তো তার জীবনের মোড় ঘুরে যাবে, তার জীবনের মধ্যে যে সময়গুলো সে নষ্ট করে সেই সময়গুলোর জন্য আফসোস সৃষ্টি হবে, আর যেই সময়টুকু গনিমত হিসেবে তার কাছে রয়েছে সেটার কদর তার বেড়ে যাবে, অর্থাৎ এ সময় চলে যাবে। তো বাস্তব পক্ষে এই জিনিসটি এত ব্যাপক যে মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকটি জায়গার মধ্যে এই বিষয়টা চিন্তা করা উচিত। একজন মানুষ যখন শৈশব থেকে বড় হয় তাই এই উপলব্ধি থাকে না যে এই সময়টা যে চলে যাচ্ছে। তাদের মধ্যে একটি আগ্রহ বৃদ্ধি পায় যে সময় তো আমার আসতেছে, আমি বড় হচ্ছি। পরিবারের মাধ্যমে দেখা যায় যে সন্তান যখন লালন পালন করে পিতামাতা এই সময়টা যাতে চলে যায় দ্রুত, অর্থাৎ কোন সময়টা, যে সময়টার মধ্যে তাকে ধৈর্য ধারণ করতে হচ্ছে বেশি, অর্থাৎ শিশু লালন পালন করার ক্ষেত্রে তাকে কিন্তু অনেক কষ্ট স্বীকার করতে হচ্ছে। তো সে অপেক্ষা থাকে যে কত দ্রুত আমার সন্তানটা বড় হবে। তো পিতামাতার ইচ্ছা হলো সন্তানটা দ্রুত বড় হয়ে যাক, আর সন্তানও ধীরে ধীরে বড় হতে থাকে, তার আশা আকাঙ্ক্ষা বাড়তে থাকে যে বড়রা যেভাবে কাজ করে ঘুরে ফিরে বেড়ায় আমি সেইভাবে ই করব। তো এইভাবে দেখা যায় যে প্রত্যেকের চিন্তাধারা এক এক রকম, আর এই যে সময় চলে যাচ্ছে, এই সময় চলে যাওয়ার পিছনে প্রত্যেকের প্রেক্ষাপটও ভিন্ন ভিন্ন।
জি,
তো এখন একজন সচেতন মুসলমানের জন্য এই বিষয়টা কিভাবে চিন্তা করা উচিত, তো সেটা যদি আমরা আসি যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বিপদাপদ আসবে। দুনিয়াটা হলো পরিশ্রম করার জায়গা, দুনিয়াটা হলো আখেরাতের শস্য, আখেরাতের সম্বল উপার্জনের জায়গা। তো এই ক্ষেত্রে আমাদেরকে যে কষ্ট স্বীকার করতে হবে এই বিষয়বস্তু কোরআনুল কারিমের মধ্যে রয়েছে। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জান, মাল, সন্তান সন্ততি, সম্পদ ইত্যাদির মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবে। আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে যে আমাদের মধ্যে কার আমল উত্তম সেটা জানানোর জন্য, এই বিষয়ে কোরআনুল কারিমের মধ্যে বিষয়বস্তু রয়েছে। এখন আমরা যদি এই বিষয়টার মধ্যে যখন মুসিবত আসে তখন আমরা নিরাশ না হয়ে যদি এই বিষয়টা চিন্তা করে যে এই সময়টাও চলে যাবে, অর্থাৎ আমার যে বর্তমান সময়টা সেটাকে উত্তমভাবে সুন্নত তরিকায় আল্লাহ সন্তুষ্ট জন্য আমল করে যাই, আর এই বিপদের মধ্যে ধৈর্য ধারণ করি, কেউ যদি এই সময়ের মধ্যে আমার উপর জুলুম করে সেটার উপর ধৈর্য ধারণ করি, কোন বিষয়টা চিন্তা করে যে এই সময়টাও এক সময় চলে যাবে। আর ম্যাক যখন ছেয়ে যায় তখন অবশ্যই এক সময় ম্যাক কেটে যায় আর এরপরে সূর্যের আলো দেখা যায়, তো মানুষ সেই অপেক্ষায় থাকে। ঠিক তেমন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর আমরা ইবাদত করেই যাব, করতে থাকব। এই সময়ের মধ্যে যদি আমাদের উপর কোনো ধরনের বিপদ আপদ আসে তো আল্লাহর উপর ভরসা করে আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে কি করা, এটা মোকাবেলা করা, আর অপেক্ষা থাকা যে এই সময়টা এক সময় থাকবে না, কিন্তু আমি এই আমলটার পরে করতে পারবো না। অতএব এই সময়টার মধ্যে যদি আমি ধৈর্য ধারণ করে আমলটা করি তাহলে আমি এর প্রতিদান পাবো। আর এক সময় মেঘ যেমন কেটে গিয়ে রৌদ্র আসে, তো এক সময় বিপদ কেটে গিয়ে আল্লাহ তাআলা দয়া আসবে, আমার উপর শান্তি বিরাজ করবে। আর এসব বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ধৈর্য হারা হয়ে যায়, আমরা বিনয় অবলম্বন করি না, বা আমাদের উপর কেউ জুলুম করলে, কেউ আমাদেরকে যদি বঞ্চিত করে তা আমরা তাদেরকে বঞ্চিত করি, অর্থাৎ আমরা বিভিন্ন ক্ষেত্রে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলি। অথচ এইসব বিষয়ের মধ্যে ক্ষমা করা, যে ধৈর্যহীন, কেউ আমার উপর জুলুম করলো তাই ক্ষমা করে দেয়া ফজিলত, কারণ এই জুলুমকারীর জুলুমের যে সে কাজ করছে এটা কিন্তু এক সময় তো থাকবে না, এক সময় জুলুমকারীর পতন ঘটবেই। আর এই পতনের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জুলুমকারীর শাস্তি, পাশাপাশি যে মজলুম, যে ধৈর্য ধারণ করলো, তাকে আল্লাহ প্রতিদান দিয়েই থাকে। তো এই বিষয়ে যুগে যুগে আমরা দেখেছি অনেক আম্বিয়া আলাইহিমুসসালামের উপর অফুরন্ত কষ্ট এসেছে, তাদের উপর অত্যাচার করেছে দিনের ক্ষেত্রে, পরিবারের মধ্যেও তারা অশান্তিতে ছিল অনেক সময়, কারণ অনেক মুনাফিকদের আচরণের কারণে পরিবারের মধ্যেও চক্রান্ত ছড়িয়ে দিয়েছিল। তো অনেক আম্বিয়া আলাইহিমুসসালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কওমকে শিক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য, যে আম্বিয়া যারা হয়ে থাকে, নবী যারা হয়ে থাকে, তারা মাল সম্পদের হিরস এর আকাঙ্ক্ষী থাকে না, তারা সর্বদাই আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে থাকে। এই জন্য আল্লাহ তাবারক তাআলা অনেক আম্বিয়া আলাইহিমুসসালামকে সম্পদ, সন্তান সন্ততি, জায়গা, জমি, ফসল ইত্যাদি তারা পরীক্ষা করেছিলেন, এগুলো নিয়ে নিয়েছিলেন। তারপরেও ওই সম্প্রদায় দেখেছে যে এই নবী থেকে সব কিছু নিয়ে যাওয়ার পরেও এই নবী আল্লাহ তাআলার বরাবরই শুকরিয়া আদায় করে গেছেন আর বিপদের মধ্যে ধৈর্য ধারণ করেছেন। আবার অতঃপর এই পরীক্ষা নেয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পূর্বের চেয়ে দ্বিগুণ আরো দান করে দিয়েছিলেন। এমন ঘটনা ঘটেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের ময়দানের মধ্যে কি করেছেন, অনেক কষ্ট দিয়েছেন, শুধু না তায়েফের ময়দান, আরো অনেক জায়গার মধ্যে কষ্ট দিয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমতে ফেরেশতারা হাজির হয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আপনি হুকুম দিন, আমরা তাদের ধ্বংস করে ফেলি। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিষয়ে চিন্তা করেছিলেন যে এই সময় চলে যাবে, এ সময় থাকবে না। এক সময় এমন আসবে যে তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে যারা রয়েছে তারা হয়তো ইসলাম গ্রহণ করবে, তারা এই আমার কালিমা পড়ে আল্লাহ তাআলা একত্ববাদকে মেনে নেবে, রিসালাতের সাক্ষ্য দিয়ে তারা ইবাদত করবে। ঠিক তেমন ফেরেশতাদেরকে বদদুয়ার জন্য, আজাব দেওয়ার জন্য বলেনি, বরং ফেরেশতাদেরকে বাস আল্লাহ তাআলার উপর ভরসা করে তিনি কি করেছেন, দোয়া করেছিলেন ওই কমকে, সম্প্রদায়কে, আর মুস্কি হাসি দিয়ে মোকাবেলা করেছিলেন। তো আমরাও যদি এই বিষয়টা করি যে যত জুলুম আসুক বা যত অত্যাচার আসুক, এই সময়ের মধ্যে যদি আমরাও এই বিষয়টাকে চিন্তা করি যে এই সময়টা চলে যাবে, এই সময় থাকবে না, আর এক সময় আসবে যে আল্লাহ তাআলা আমার এই কষ্টের বিনিময়ে ফজিলত আমাকে দান করবে আর আমাকে নিয়ামত দ্বারা ধন্য করবে, আর আমি যে জন্য কষ্ট করছি সেই প্রতিদান অবশ্যই আমি পাব। আর এই বিষয়বস্তুর মধ্যে একটি হাদিসে পাকের মধ্যে রয়েছে, হযরত সাইয়েদুনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা এটা পছন্দ করে যে জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করা হোক। সুবহানাল্লাহ, চিন্তা করুন যে আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন, যারা এটা পছন্দ করে যে জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ করা হোক। তা আমরা জানি যে প্রাসাদ যদি জান্নাতে নির্মাণ করা হয় আমার জন্য, আমার ঠিকানা কি জাহান্নামে হবে? জান্নাতে, যেমন কোন রেওয়ায়েতে আমরা পড়েছি জাহান্নামে থাকবে আর জান্নাতের প্রাসাদে মাঝে মাঝে ঘোরাফেরা করবে, না, জান্নাতে প্রাসাদ নির্মাণ করার উদ্দেশ্যে সে জান্নাতি হবে,
জান্নাতি হবে,
আর জান্নাতি যে হবে সে চিরস্থায়ী জান্নাতি হবে, সে কখনো জাহান্নামি আর হবে না। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যার এটা পছন্দ যে জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করা হোক এবং তার মর্যাদা বৃদ্ধি করা হোক, তার উচিত যে তার উপর জুলুম করে সে যেন তাকে ক্ষমা করে দেয়। যে তার উপর জুলুম করে সে যেন তাকে ক্ষমা করে দেয়, আর যে তাকে বঞ্চিত করে সে যেন তাকে দান করে, এবং যে তার সাথে সম্পর্ক ছিন্ন করে সে যেন তার সাথে সম্পর্ক অটুট রাখে। এই যে হাদিসে পাক জাকির ভাই, যদি আমরা স্মরণ করি যে এখানে বলা হয়েছে যে জুলুম করে, যদি জুলুম করে আমাদের উপরে বিষয়বস্তু রয়েছে তাকে ক্ষমা করে দেয়, যদি এটা চিন্তা করে যে সে জুলুম করছে তো এই সময়টা এক সময় থাকবে না, চলে যাবে, কিন্তু আমি যে ক্ষমা করে এই হাদিসে পাকের উপর আমল করে তাহলে আমি জান্নাতে মহলের হকদার হয়ে যাবো। মানে তার মধ্যে যে তাৎক্ষণিক জুলুম করছে সেই দিকে খেয়াল নয়, খেয়ালটা কি যে আমার এই তো সময়, এইটাই তো এখন সময় যে আমার জান্নাতে মহল তৈরি করা। মানে তার চিন্তাধারা যদি এইভাবে ঘুরিয়ে নেয় এই হাদিসে পাকের সামনে রেখে যে আমার উপর এখন জুলুম করছে তো এই সময় তো থাকবে না, চলেই যাবে, এখন সকালে জুলুম করছে সন্ধ্যায় দেখবো আমি জুলুম থেকে মুক্ত, কিন্তু আমি যদি এখন ধৈর্য হারা হই তা আমার কি হলো, এই সওয়াব পাবো না, হাদিসে পাকের ফজিলত পাবো না, পাশাপাশি উত্তম আচরণের বহিঃপ্রকাশ আমার দ্বারা হলো না। তো আমি কি করি এই ফজিলত যে জান্নাতে মহল তৈরি করি আর ইনশাল্লাহ এই জুলুমকারীর জন্য দোয়া করি হেদায়েতের। আচ্ছা, দ্বিতীয়ত কি যে তাকে বঞ্চিত করে, আমাদের মধ্যে দেখি যে সন্তান একাধিক থাকে তাকে জায়গা সম্পত্তি থেকে বঞ্চিত করে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে প্রতিবেশীর মধ্যে একটা জিনিস তার রয়েছে সেটা বন্টন করা উচিত, কিন্তু সে প্রতিবেশীকে সেটা থেকে বঞ্চিত করে। যেমন এই যে কোরবানির গোশতের বিষয়ে এটা তিনটা ভাগ করা একটা যে বিধান রয়েছে, ঠিক আছে, দেখা যায় এখন ফ্রিজ হওয়ার কারণে বাস নিজের ফ্রিজের মধ্যেই গোশত ভরে রাখে, তো প্রতিবেশী থেকে দেয় না, তো এইভাবে দেখা যায় এক প্রকার তাদেরকে বঞ্চিত করলো। তারপর নিজের ঘরের মধ্যেও দেখা যায় যে বিভিন্ন বিষয় রয়েছে সমভাবে বন্টন হয় না, তো এই যে বিভিন্নভাবে বঞ্চিত করে, তো এটা যারা সচেতন লোক তারা অনেক সময় উপলব্ধি করতে পারে যে আমি কিন্তু বঞ্চিত হচ্ছি বা আমাকে বঞ্চিত করা হচ্ছে। তো এই ক্ষেত্রে যদি আমরা সে বঞ্চিত যখন করে তখন এর প্রতিবাদ না করে যদি হাদিসে পাকের উপর আমল করি যে তাকে বঞ্চিত করে সে যেন তাকে দান করে, ঠিক আছে, তো এইভাবে দান করলে দেখা যাবে যে এই হাদিসে পাকের উপর আমল করে জান্নাতে আমার মহল
তৈরি হবে,
এর হকদার আমি হয়ে যাচ্ছি, আর এক সময় এটা থাকবে না, সে যখন দেখবে যে আমি তাকে বঞ্চিত করে যাচ্ছি আর সে আমাকে দান করে যাচ্ছে, একদিনও তো অনুশোচনা সৃষ্টি হবে, একদিনও তো সে লজ্জায় পড়বে, লজ্জায় পড়ে সে কি করবে, বাস এক সময় আবার দান করা আরম্ভ করবে। তারপর আরেকটা বিষয় যে সম্পর্ক ছিন্ন করে সে যেন তাকে তার সাথে সম্পর্ক অটুট রাখে। আমাদের মতো অনেক সময় দেখা যায় যে দিনের পর দিন, মাসের পর মাস সম্পর্ক ছিন্ন, সামান্য কারণে কি অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে আসুনি কেন ইত্যাদি, বা আমি দাওয়াত দিলাম তুমি আসুনি কেন, বা তুমি দাওয়াত দিলে দিলে না কেন, এই বিভিন্ন কারণে ছোট ছোট বিষয়ে আর অন্যান্য বিষয়ে রাগ করা হয়, দিনের পর দিন মাসের পর মাস সম্পর্ক ছিন্ন করা হয়। তা আমার কাজ কি? আমার কাজ হলো হাদিসে পাকের সামনে রাখা, আমার কাজ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য ফজিলত অর্জন করা। তো সে বঞ্চিত করবে, আমি ইনশাআল্লাহ সে সম্পর্ক ছিন্ন করবে, আমি তার সাথে যোগাযোগ করে
সম্পর্ক এই ফজিলত বজায় রাখার চেষ্টা করবো এবং ফজিলত অর্জন করবো। মাশাআল্লাহ, দীর্ঘ সময় ধরে মনোয়ার ভাই বোঝানোর চেষ্টা করেছেন আমাদের, এ সময়ও চলে যাবে, যদি আমরা এখান থেকে কিছু মাদানী ফুল অর্জন করতে পারি তো আল্লাহ আছে ইনশাআল্লাহ কামিয়াব, আমাদের কামিয়াবের রাস্তা আমরা খুঁজে পাবো। দেখুন, এ সময় চলে যাবে, এই বিষয়টা যদি প্রতিটি মানুষের মাথায় থাকে, সে হোক ছাত্র কিংবা ওস্তাদ, সে হোক বাবা বা সন্তান, সে হোক মালিক কিংবা কর্মচারী, প্রতিটি মানুষ যদি এ বিষয়টা মাথায় রাখে, এ সময় চলে যাবে। হয়তোবা কখনো কারো মধ্যে আল্লাহ চাহেন ইনশাআল্লাহ তাআলা ঝগড়া ফ্যাসাদ এগুলো সৃষ্টি হবে না, যদি মনে রাখতে পারি আমরা যে এ সময়ও চলে যাবে। কেননা দেখা যায় আজকে শিক্ষক ছাত্র পড়াচ্ছে, হয়তোবা সে যেভাবে পড়ানোর চেষ্টা করছে ছাত্র সেভাবে নিতে পারতেছে না, যখন ছাত্রটা বড় হবে তখন তার সে যেটা দেওয়ার চিন্তা ভাবনা করছে যে আমার ছাত্রকে আমি এভাবে পড়ানোর চেষ্টা করছি, ছাত্রটা দুই বছর তিন বছর পর যখন আরেকটু বড় হবে তখন সে ধীরে ধীরে বোঝার চেষ্টা করবে আর উস্তাদ যা পড়াচ্ছে তা সে নিতে পারবে বা সে বুঝবে বা পড়তে পারবে। সময় কিন্তু থাকবে না, সময় চলে যাবে। এভাবে করে প্রতিটা ক্ষেত্রেই মালিক কর্মচারী বাবা সন্তান এভাবে করে সবার ক্ষেত্রেই সময়টা কিন্তু চলেই যায় আর চলে গেছে। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, চলে যায় সময়, চলে যায় সকাল সন্ধ্যা রাত দিন চলে যায় সময়, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। হয়তো বা এই মুহূর্তে হাজারো দর্শক আমাদের সাথে আছে, দুই বছর পূর্বে যার অবস্থা এমন ছিল দিন আনত দিন খেত, আজকে হয়তো বা সে বাড়ি গাড়ির মালিক হয়ে গিয়েছেন, সময় কিন্তু আপনার নেই, সময় চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, ওই সময় আপনার কাছে নেই। আবার হয়তো বা পাঁচ বছর আগে এমন কেউ ছিলেন পাঁচতলা বাড়ির মালিক ছিলেন, আজকে হয়তো বা সে কোথায় আছেন আপনি ভালো জানেন, গরিব হয়ে গেছেন, অভাবে পড়ে গেছেন, ওই দিন কিন্তু নেই। এটা অনেক বড় পরীক্ষা আল্লাহ তালার জন্য, সময় নেয়ামত এটা অনেক বড়, আর এই সময় থাকবে না চলে যাবে। এই সময়কে কদর করা, সময় অনুযায়ী নিজেকে সেট আপ করা, তওবা করা, ইবাদতে লাগিয়ে দেওয়া, নেকির দাওয়াত দেওয়া, তো এটাই আছে না, সময় তো চলে যাবে। আল্লাহ তালা বোঝার তৌফিক দিক। দর্শকের কিছু কল SMS কমেন্টস দেবে, এরপর ইনশাল্লাহ নাথখা ইসলামী থেকে নাচ শুনবো আমরা। কল চালিয়ে দিন।
নারায়ণগঞ্জ আদমজি মোহাম্মদ মুক্তার হোসেন আত্তারি, নাচ শুনতে চাইছিলাম তু কুজা মন কুজা।
আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ সাথে থাকুন। পরবর্তী কল।
আমি সিলেট থেকে মাহদি বলছি। নাতের আসুল তো শুনান মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ ভাই, সাথে থাকুন, চেষ্টা করছি। পরবর্তী কল।
আমি ওমান থেকে বলতেছি, আপনারা মাদানী চ্যানেল আমরা বেশি বেশি দেখি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ইসলামের কথা বলার জন্য। আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কি কি বলছেন? ওমান থেকে বলছেন এটা বুঝতে পারলাম, দাওয়াত ইসলামের মুবাল্লিগ। যাক, শুক্রিয়া আল্লাহ তাআলা। তারপরে কল ভয়েস আপনার চলে আসছে, মেসেজ। এক ইসলামী ভাই সাব্বির মোল্লা তার নাম, আমাদেরকে কমেন্টস করেছেন ফেসবুক পেজের মধ্যে। তিনি বললেন মাশাআল্লাহ দোহার, ঢাকা দোহা থেকে তিনি আমাদেরকে দেখছেন, শুক্রিয়া সাব্বির ভাই। এরপরে আমাদেরকে কমেন্টস করেছেন শাহ আলম ভাই, তিনি ওমানে থাকেন। সকালে ফজরের নামাজে যাওয়ার সময় দরজা খুলতে গিয়ে হাতে একটু ব্যথা লেগেছে, আল্লাহ তাআলা শেফা দান করুক, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আর আপনি প্রতিদিনই মাদানী চ্যানেলের সকালের অনুষ্ঠান দেখেন, অনেক কিছু শিখেন মাশাআল্লাহ। আমির ভাই ঢাকা থেকে আমাদেরকে কমেন্টস করেছেন, তিনি বললেন একটি নাচ শুনতে চাই, জমিন জামা তোমারে লিয়ে। ইনশাআল্লাহ নাথখা ইসলামী ভাই আমাদের সাথে আছেন, নাত আপনাকে অবশ্যই শোনাবো, নাথখা ইসলামী ভাই আমাদেরকে নাচ শোনাবেন। এক ইসলামী ভাই আমাদেরকে কুড়িগ্রাম থেকে SMS করেছেন, তিনি বললেন আজকের বিষয়টি খুব সুন্দর আর আমি ঘরের ফ্যামিলির সবাইকে নিয়ে আজকের অনুষ্ঠান দেখছি, দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে নিয়ে যেভাবে মাদানী চ্যানেল দেখছেন, আল্লাহ তাআলা সবাইকে নেক বানিয়ে দিক, ইবাদত এর মধ্যে যেন মন লেগে যায় আল্লাহ সেই ব্যবস্থা করে দিক। আর এক ইসলামী ভাই আমাদেরকে SMS করেছেন বি বাড়িয়া থেকে, তিনি লেখলেন এ সময় চলে যাবে কথাটা বাস্তব কিন্তু শুনেও আমরা অনেকে মানতে পারি না, এরপরও দীর্ঘ আশা উচ্চ আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকি যে আরও বাঁচবো আরও বেঁচে থাকবো, কিন্তু সময় যে চলে যায় চলে যাবে এটা জেনেও আমরা না বোঝার ভাব ধরে বসে থাকি, ইবাদত নাই, রিয়াজত নাই, আমাদের আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দিক যে এই সময় চলে যাবে, থাকবে না এই সময়টা, এই সুবর্ণ সুযোগ আমাদের জন্য থাকবে না। এমন একটা সময় চলে আসবে যে বয়স বেড়ে যাবে, বৃদ্ধ হয়ে যাব, হাঁটুতে ব্যথা থাকবে, কোমরে ব্যথা থাকবে, যেভাবে রুকু সেজদা করার কথা, যেভাবে হুকুম দেওয়া হয়েছে সেভাবে করতে পারবো না। এখন যে শক্তি আছে, মজবুত আছে আমার হাঁটু, আমার কোমর, আমার শক্তি আছে, এটা থাকবে না একদিন। বয়স হয়ে যাবে তখন এই কি আছে, গিরায় গিরায় ব্যথা বেড়ে যাবে। অজু এখন করলে কোনো যুবক ভাই যদি অজু করে, আসরের অজু দিয়ে এশারে নামাজ পড়তে পারে, একদিন আসবে আসরের নামাজের জন্য অজু করার জন্য দুই তিনবার সময় লাগবে, অজু করে আসবে আবার অজু করতে যেতে হবে। অর্থাৎ সময় তো থাকবে না, সময় চলে যাবে, ধীরে ধীরে আপনার বয়স বাড়তে থাকবে, রোগ বাড়তে থাকবে, আপনি বৃদ্ধ হতে থাকবেন, আর এই শক্তিগুলো এই সময়গুলো আপনার থাকবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। নাত খা ইসলামী থেকে নাত শুনবো, এরপর ইনশাল্লাহ আবার ফিরে আসবো আজকের অনুষ্ঠানের আলোচনায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী বলো ইয়া নবী দয়ার নজর দাও না ইয়া নবী ya nabi bolo ya nabi madina dako na e hasnain na 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 e hasnain na na e hasnain na na e hasnain na na غیب دل کور چل شایم خدا تو مکے علم غیب دل کور چل شایم خدا کور چل دن خامتا کور چل دن خامتا حاضر نظیر ریا তুমি শ্রেষ্ঠ নবী আমি মিশর শ্রেষ্ঠ নবী আমি অধপাপি কর দয়া হে গুনাহগার কর দয়া হে গুনাহগারের উপরে ইয়া নবী হে হাসনাইন না 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 হে হাসনাইন না না হে হাসনাইন না না হে হাসনাইন না না কিভাবে যাবো মদিনায় নেকো মুরশিদ কে ভাবে যাবো মদিনায় নেকো মুরশিদ আমাকে কাছে ডেকে না আমাকে কাছে ডেকে না তুমি কাদের ইয়া নবী হে হাসনাইন না না হে হাসনাইন না না হে হাসনাইন না না হে হাসনাইন না না মদিনার বীর হে সদা বেখুদাকে যে জন্মদিনার বীর হে সদা বেখুদাকে যে জন সেই যে নো তোমার রমজান সেই যে নো তোমার রাজা করে জিয়ারত ইয়া নবী এ হুসনেন না 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 এ হুসনেন না না ইয়া নবী তোমার রাজা দেখো মোরে বাবার পর ইয়া নবী তোমার রাজা দেখো মোরে বার বার সব মিলে কর দিয়ারত সব মিলে কর দিয়ারত তোমার রাজা ইয়া নবী হুসনেন না 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 এ হুসনেন না না কি হবে মুরজো হবে মুরজো দিয়মি হোজ জেতে না পরি কর আর তরকে দয়া পা কর আর তরকে দয়া কাছে দেখে নয়া নবী এ হুসনেন না 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 এ হুসনেন না না হুসনেন না না এ হুসনেন না
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে আমাদেরও সুযোগ হয়েছে কিছু নেকির দাওয়াত দেওয়া, আর আপনাদেরও সুযোগ হয়েছে মাদানী চ্যানেলের মাধ্যমে কিছু নেকির দাওয়াত শ্রবণ করার। একে তো সরাসরি মানুষ কারো কাছে গেল, আপনার মসজিদের ইমাম সাহেব, কোনো মোবালিকে দাওয়াত ইসলামী আপনার কাছে গেল, নেকির দাওয়াত দিল যে ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, সুন্নাত মোতাবেক নিজের জীবন পরিচালনা করা, মাদানী কাফালায় সফর করা, এটা এক ভিন্ন মহব্বত ভালোবাসা। আবার মাদানী চ্যানেলের মাধ্যমে নেকির দাওয়াত দেওয়া, এখানে বসে আপনাকে দাওয়াত দিচ্ছি, এটা কিন্তু এক ভিন্ন ভালোবাসা। যখন আপনারা দেখেন আমাদেরকে কল করেন, এসএমএস করেন, বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করেন, বিভিন্ন কথা আপনার অভিমত আমাদেরকে জানান, এটার মহব্বত আর ভালোবাসা কিন্তু একটু ভিন্ন ধরনের। দর্শকের আর আরো কিছু কল নেই, এরপর ইনশাল্লাহ ফিরে আসবো আলোচনার দিকে। কল চালিয়ে দিন। আচ্ছা, আপনিও একটি নাতে রসুল শুনতে চান, ইনশাল্লাহ শোনাবো আপনাকে। নাতে রসুল আমাদের সাথে মুস্তাকবাই আছেন, ইনশাল্লাহ নাতে রসুল শোনাবো। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ সজীব, আমি চট্টগ্রাম থেকে বলতেছি।
জি,
আমি একটি নাচ শুনতে চাচ্ছি।
আচ্ছা সজীব ভাই, আপনিও নাচ শুনতে চান, চট্টগ্রাম থেকে আপনি আমাদেরকে কল করেছেন, ইনশাল্লাহ তাআলা সাথে থাকুন, কিছু আলোচনা করবেন, পর আপনাদেরকে নাচ শোনাবো ইনশাল্লাহ। পরবর্তী কল।
আসসালামু আলাইকুম।
ইমানের সাথে যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহ ইমানের সালামতি দান করুক। বিদেশে আছেন মোখলেস ভাই, দোয়া করি আপনিও আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী কল।
আমি চট্টগ্রাম চন্দনা থেকে বলতেছি, আমি একটা গজল শুনতে চাই।
আচ্ছা, আপনি একটি গজল শুনতে চান, সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা। মনোরবার থেকে কিছু মাদানী ফুল শুনবো, এরপরে আমাদের মোস্তাক ভাই থেকে ইনশাআল্লাহ আমরা নাতে রসুল শ্রবণ করব। জি মনোর ভাই,
আজকে দেখা যায় আমাদের কিছু বিষয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঘরের মধ্যে অশান্তি, আর অশান্তির মধ্যে একটি অশান্তি হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, তারপরে পারিবারিক দ্বন্দ্ব, এরা দিন দিন বেড়েই চলছে। কিছুদিন আগে মাদানী চ্যানেলের মধ্যে একটি প্রতিবেদন দেখানো হয়েছিল যে দেখা যায় একটা মানুষ যখন ঘরের মধ্যে অশান্তিতে থাকে, তখন এটা তার প্রত্যেকটি কর্মক্ষেত্রের মধ্যে, প্রত্যেকটি জায়গার মধ্যে এর প্রভাবটা পড়ে। অর্থাৎ সে যদি ঘরের মধ্যে প্রবেশ হওয়ার সময়, বের হওয়ার সময় শান্তিপূর্ণভাবে হাস্যজল থাকতে পারে, তো এই প্রভাবটা সব ক্ষেত্রে কাজে লাগে। যেমন পূর্বে আমরা শুনেছি আবার দেখেছি ছোটবেলা যে বাবা মার সাথে কুশল বিনিময় করে সালাম করে দোয়া নিয়ে হাসি মুখে ঘর থেকে বের হতো, দাদা দাদি আমাদের আব্বা যারা রয়েছেন তাদেরকে বিদায় দিত আর সারাদিন দোয়া করত, এবং ঘরে ফিরেও দেখা যেত যে যারা রয়েছেন তারা আসতো, আবার এসে বাবা মার খবর নিত, খবর নিয়ে কি করতো তাদেরকে আবার সালাম করতো। হ্যাঁ, তো সেই দাদা দাদি তারা শুক্রিয়া আদায় করতো আমার সন্তান সঠিকভাবে ঘরে ফিরে এসেছে।
রাইট,
তো এইভাবে দেখা যায় একটা শান্তি বিরাজ করতো। আচ্ছা, তো এইভাবে পূর্বের একটি সেই প্রচলন চলে এসেছিল, কিন্তু বর্তমানে এসে যেমন বিষয়টা একটু অন্যরকম হয়ে গিয়েছে সেটা হলো যে বর্তমানে মানুষের মন মানসিকতা পিতামাতার দোয়া নেয়ার যে একটা প্রবণতা সেটা থেকে দূরে সরে যাচ্ছে, মানুষে কেমন যান্ত্রিক হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে অশান্তি বিরাজ করছে। তো এর মধ্যে যে মূল কারণগুলো সেটা কিন্তু কয়েকটা কারণ। একটা হলো যে স্বামী স্ত্রীর মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা ইসলামিক জ্ঞানের মাধ্যমে হয় না, আর স্ত্রী ও স্বামীকে মা বাবার দোয়া নেওয়ার জন্য অনুপ্রাণিত কম করে, আর স্ত্রীও তার হক আদায়ের জন্যই বেশি বেশি প্রেশার ক্রিয়েট করা হয়, কিন্তু স্বামীর যে একটা হক রয়েছে এবং এই স্বামীটাও কিন্তু একজনের সন্তান, তো এই যে পরিবারের মধ্যে যে একটা চক্র এর মধ্যে যে একটা শান্তি বিরাজ করবে, তো প্রত্যেকেই দেখা যায় নিজের হকটা আদায়ের জন্য হক আদায়ের জন্যই প্রেশার দেয়া হয়, কিন্তু আমি যার কাছে হক আদায়ের জন্য বলছি সেও তো কারো না কারো অধীনে আছে, তারও মা বাবা রয়েছে, অর্থাৎ স্বামীর কথা বলছি। তো এইভাবে দেখা যায় যে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে প্রত্যেকের মধ্যে অশান্তি বিরাজ করে, আর বিশেষ করে স্বামী স্ত্রী যদি দেখা গেছে অনেক ফ্যামিলির মধ্যে যৌথ ফ্যামিলি, তো এর মধ্যে স্বামী স্ত্রী যদি নিজেদেরকে মানায় নেয় এবং তারা ধৈর্য ধরার পথটাকে অবলম্বন করে, তাহলে দেখা যায় যে ঘরের মধ্যে অনেক অশান্তির মূল উপরে ফেলা যায়। আর এক্ষেত্রে স্ত্রীকে তো অবশ্যই ভূমিকা পালন করতে হয়, তাকে অনেক কাজ করতে হয়, কাজের মধ্যে দেখা যায় যে কাজ তো করে কিন্তু যদি এখন ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে সে সব বলার আরম্ভ করে তখনই দেখা যায় অশান্তি বিরাজ করে। আচ্ছা, অশান্তি বিরাজ করলে অনেক সময় দেখা যায় যে ঘরের মধ্যে সবাই এখন কি রাগি, যে কাজ করে করে আবার খোটা দেয়, কাজের প্রয়োজন নেই এখন, ইত্যাদি বিভিন্ন ভাবে সংসারের মধ্যে একটা অশান্তি বিরাজ করে। তো স্বামীর উচিত যে এটাকে কৌশলে মেনটেন করা, আর স্ত্রীদের উচিত এটাকে কৌশলে মেনটেন করা, কেননা এই সময় এক সময় চলেই যাবে, এটা কেটে এক সময় শ্বশুর শাশুড়ি থাকবে না, বা যারা বয়স্ক সাধারণত আমরা জানি যে তারা আগে দুনিয়া থেকে বিদায় হয়, কিন্তু যদিও আমাদের মৃত্যু এখনো চলে আসতে পারে কিন্তু এই সময়টা কিন্তু থাকে না, এজন্য এটাকে কৌশলে মেনটেন করতে হয়। আর স্বামীদের উচিত তারা যেহেতু বাইরে যায় তো দেখা যায় তাদের বিভিন্ন কারণে মন মেজাজ কি একটু গরম থাকে, একটু ঠান্ডা থাকে না, তো শান্ত থাকে না, তো তারা এসেই যখন শুনে ঘরের মধ্যে বিভিন্ন কথা তো তারা তাদের স্ত্রীদের সাথে খারাপ আচরণ শুরু করে, বা কোনো খাবার দিতে লেট করলে কিছু বলার আরম্ভ করে, বা মা বাবার পক্ষ থেকে কোনো কথা শুনলে স্ত্রীর উপরে ঝাড়ে সেটা, তো এমনটা কখনোই করা উচিত নয়। স্ত্রীকে বোঝা উচিত আসার সাথে সাথেই কতগুলো বিচার, এই হয়েছে এই হয়েছে এই হয়েছে ইত্যাদি, তো বুঝতে হবে যে আমাকে যে এই যে সংসার এটা অনেক বড় একটা নিয়ামত, এই নিয়ামতের কদর করার মাধ্যম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক বিশাল ফ্যামিলির মাধ্যমে দিয়ে দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে ইতিহাসে না পূর্বে ছিল না পরবর্তীতে আসবে এমন সংসার তিনি উম্মতে মুহাম্মদকে উপহার দিয়েছেন দুনিয়াবাসীকে, যে যার মাধ্যমে কি না ছিল এখানে,
আল্লাহ আল্লাহ,
এখানে বিধবা কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর
মর্যাদা
দিয়েছেন, তার সাথে আচরণ করে দেখিয়েছেন যে কিভাবে আচরণ করতে হবে, কম বয়সী কুমারী মেয়ে বিয়ে করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করে দেখিয়ে দিয়েছেন যে কম বয়সে বিয়ে করলে তার সাথে কেমন আচরণ করতে হবে। আচ্ছা, বিভিন্ন ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সম্পদশালী বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করে দেখিয়ে দিয়েছেন যে সম্পদশালী স্ত্রী হয় তার সাথে কেমন ব্যবহার করতে হবে। তো এইভাবে আমাদের জন্য উত্তম মডেল কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সেই আদর্শ এবং আমাদের জন্য পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য উম্মাহাতুল মুমিনিনগণ তাদের জন্য আদর্শ। তো তারা যেভাবে সংসারকে নিয়ন্ত্রণ করেছে তাদের শানে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে, তো তাদের অনুসরণ করুক ইসলামী বোনেরা। তো এইভাবে দেখা যায় সংসারটা সুন্দর হবে। আর পুরুষদের জন্য এটা বলবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ক্ষেত্রে আমাদেরকে ভয় করার জন্য বলেছেন, কেন তারা তাদের সারাটা জীবন পিতামাতার আদর যত্নে লালিত পালিত হয়ে এখন সম্পূর্ণ জীবনটা স্বামীর উপরে ছেড়ে দিয়েছেন, স্বামীকে সঁপে দিয়েছেন। অতএব তার সাথে কোমল ব্যবহার করা, তার সাথে ভালো ব্যবহার করা এটা উচিত, বরং উচিত। এটা কিভাবে পেলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে উত্তম ব্যবহারের অতুলনীয় দৃষ্টান্ত মাহবুবে রব্বে আকবর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলিশান ফরমান যে পরিপূর্ণ ইমানদারদের মধ্যে সেও রয়েছে। চিন্তা করুন যে হাদিসে পাকের মধ্যে প্রথম শুরু কিভাবে, যে পরিপূর্ণ ইমানদার, আমাদের মধ্যে কে পরিপূর্ণ ইমানদার বলতে পারবো না, কিন্তু এটা বিশ্বাস করতে হবে যে আমি ইমানদার আলহামদুলিল্লাহ। কিন্তু পরিপূর্ণ ইমানদারের মধ্যে কি কি বিষয় রয়েছে, এর মধ্যে কিছু বৈশিষ্ট্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, যা তিরমিজি শরীফের মধ্যে 2621 নং হাদিসের মধ্যে রয়েছে। পরিপূর্ণ ইমানদারদের মধ্যে সেও রয়েছে যে উত্তম চরিত্রের অধিকারী এবং নিজের স্ত্রীর সাথে সবচেয়ে অধিক নরম প্রকৃতির হয়। চিন্তা করুন যে নিজের স্ত্রীর সাথে সবচেয়ে বেশি নরম প্রকৃতির এই স্ত্রীকে ব্যাপারটা ঘোরাফেরা নিষেধ, এই স্ত্রী স্বামীর সাথে উচ্চ কথা বা তার সাথে খারাপ আচরণ করা নিষেধ, এই স্ত্রী ঘরে লালন পালন করে বাচ্চাদেরকে, এই স্ত্রীর সংসার দেখে, স্ত্রীর যে কাজগুলো রয়েছে যদি এক একটা লিস্ট করা যায় অসংখ্য কাজ স্ত্রী করে। আর প্রত্যেকটা মানুষ একটা নির্ধারিত টাইম পিরিয়ড থাকে, যে টাইম একজন স্ত্রীর জন্য ঘরে কখনো কোনো টাইম নির্ধারিত থাকে না, তার জন্য 24 ঘন্টাই সে জব করে, 24 ঘন্টাই তার কাজ করে, কাজের মধ্যে ব্যস্ত থাকে। তো পুরুষদের উচিত এই হাদিসে পাককে স্মরণ রেখে আল্লাহকে ভয় করা,
মাশাআল্লাহ,
যে আল্লাহকে ভয় করা। যে আজকে আমি এসেছি তো স্ত্রী হয়তো পারিবারিক কাজের পেরেশানির কারণে একটু উত্তেজিত বা খাবার দিতে লেট করেছে, তো এই সময়টা তো একসময় থাকবে না,
থাকবে না।
এই আজকে যে তার খাবার দিয়ে দেরি হয়েছে এটা থাকবে না, আজকে সে আমার সাথে মানে রাগ হয়ে কথা বলছে সে থাকবে না। কেননা হাদিসের পাকে আরো বিষয়বস্তু রয়েছে যে তাদের বাকার স্বভাবের মধ্য থেকেই উপকার অর্জন করার জন্য হাদিসের পাক মধ্যে রয়েছে। তো তাদের বাকার স্বভাব থাকবে, আবার কখনো তার এত আনন্দের সাথে উৎফুল্লতার সাথে কথা বলবে ও সময় আবার স্বামীর জন্য প্রশান্তির কারণ হবে। তো ওই বিষয়টা চিন্তা করা যে স্ত্রীর সাথে আমাকে নরম আচরণ করার জন্য হাদিসের পাকের মধ্যে বলা হয়েছে, বাস এটা আমার করণীয়। আর সে যে এখন রাগ দেখাচ্ছে বা পরিবারের মধ্যে অশান্তির কারণ হচ্ছে, একসময় সে এরকম থাকবে না, একসময় সময়টাও থাকবে না,
সময়টাও থাকবে না। আসল সময়টা কেন,
এটা আমাদের খেয়াল রাখা উচিত।
দেখা গেছে মা বাবা যে আছে আজ হয়তো বা সংসারের মধ্যে ছোট বোন আছে, ভাই আছে, মা বাবা আছে, এই বড় ফ্যামিলি নিয়ে চলার কারণে হয়তো বা কথার মধ্যে এলোমেলো বা খাবারের মধ্যে চলাফেরার মধ্যে একদিন হবে বোনের বিয়ে হয়ে যাবে, ছোট ভাই বিয়ে করবে সে আলাদা হয়ে যাবে, মা বাবার বয়স হয়ে যাবে একদিন আসবে তারাও চলে যাবে, তখন কিন্তু শুধু এরাই থাকবে, এই সময় থাকবে না, এই সময় চলে যাবে, কিন্তু যে কাজ আর যে ব্যবহারগুলো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার বলার উদ্দেশ্য মনোয়ার ভাই, যে কাজ আর যে ব্যবহারগুলো এখন হচ্ছে এগুলো কিন্তু থেকে যাবে, সময় তো থেকে যা, সময় তো চলে যাবে, কিন্তু আচার আচরণগুলো কাজকর্মগুলো থেকে যাবে। আজ আপনি আপনার বোনের সাথে ননদের সাথে যে আচরণ করেন এটা কিন্তু এই কথাগুলো তার মনে থেকে যাবে, কিন্তু সময় থাকবে না, সে তো একদিন চলে যাবে বাড়ি থেকে, তার বিয়ে হয়ে যাবে, সে শ্বশুর বাড়ি চলে যাবে, আর সবাই ভিন্ন ভিন্ন হয়ে যাবে, কিন্তু সময় চলে যাবে, আচরণ কথা আর এই কাজকর্মগুলো এগুলো কিন্তু মনে থেকে যায়, আমার সাথে এমন আচরণ করা হয়েছে, আমাকে এভাবে বলেছে। তো এভাবে যেন আমরা না করি, সময় চলে যাবে, আজ আছে বড় ফ্যামিলি হয়তো একদিন ছোট হয়ে যাবে, সবাই এদিক সেদিক চলে যাবে, দেখা গেছে এক বাবার পাঁচ ছেলে, পাঁচজন ছেলে, দেখা গেছে কেউ বাড়িতে নেই, কেউ দেশে নেই, সবাই বিদেশ করে, কেউ সবাই এদিক সেদিক থাকে, কে আছে বাড়িতে কেউ থাকে না, শুধু মা বাবাই থাকে, সময় তো চলে যাবে, কিন্তু আচরণগুলো খারাপ যে কাজগুলো যেগুলো হয় থাকে বিশেষ করে এগুলো কিন্তু মানুষের মনে থেকে যায়। তো এভাবে স্মরণ রাখা উচিত যে সময় থাকবে না, সময় তো চলে যাবে। কল চালিয়ে দিন।
আমার নাম তামিম, আমি নারায়ণগঞ্জ আদমজি থেকে বলছি। আমি একটি নাচ শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবী রে।
আচ্ছা আচ্ছা, আপনি একটি নাচ শুনতে চান, ভালোবাসি প্রিয় নবী, ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল।
আমি চট্টগ্রাম থেকে বলতেছি, শফিয়া তারি, একটা নাচ শুনতে চাই, এই সবজে গুম্বদ ওয়ালে।
আচ্ছা আচ্ছা, এই সবজে গুম্বদ ওয়ালে, ইনশাআল্লাহ তাআলা সম্ভব হলে এটাও শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
মোহাম্মদ রাহাত রাজা আত্তারি, মাদানী চ্যানেলের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতের আজকের এই বিষয় রয়েছে, এ সময়ও চলে যাবে, এই সময়ের গুরুত্ব। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াতে ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমরা সময় কিভাবে অতিবাহিত করব, কিভাবে নেক কাজের দিকে আমরা সময় দিব। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াতে ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা দাওয়াতে ইসলামীকে, মাদানী চ্যানেলকে এবং মাদানী চ্যানেলে যারা নিজের সময় দিচ্ছেন, খিদমত করছেন এবং যারা মাদানী চ্যানেলের শ্রোতা রয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে বেহিসাব মাগফিরাত দান করুক।
আমিন আমিন আমিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক যারা আমাদের কল এসএমএস করেন, উৎসাহ দেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করুক, ক্ষমা করুক। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। গৌসেফকের মানকাবাদ শুনে আমরা ইনশাআল্লাহ মনোয়ার ভাই থেকে সংক্ষিপ্ত মাদানী ফুল নিয়ে অনুষ্ঠানের শেষের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা।
বগদাদেরি মুসাফির, আমার সালাম বলিও, বগদাদেরি মুসাফির, আমার সালাম বলিও, দেখে দে মুর্শিদি
বিপদ সে পড়েছে,
শেষে বিপদ সে পড়েছে সাহায্যের সময় এসেছে ফরিয়াদ করছে তোমায় এ গোলাম লম্বা ফরিয়াদ করছে তোমায় এ গোলাম লম্বা বগদাদের মুসাফির আমার সালাম বলিও
গের রঞ্জ মুদের রম খানি অবদল পদল জিলানি ওলি দিগে রাজম হারজ রোলি দিগে রাজম হারজ মুদের সালম খানি অবদুল পাদের জিলানি দীপন করে রাখো ধের লজ দয়া করে রাখো ধের লজ ও তো কুতুবে সুবহানি অবদুল পাদের জিলানি অবদুল পাদের জিলানি
রসুল পাকে অবদুল পাদের জিলানি বলি দিগে রাজম হারজ বলি দিগে রাজম হারজ
মুদের সালম খানি অবদুল পাদের জিলানি
মাশাআল্লাহ মাশাআল্লাহ এ সময়ও চলে যাবে ইনশাআল্লাহ তাআলা থাকবে না রহমতপূর্ণ প্রভাতে এখন আছি হয়তো অল্প সময় পরে আমরা অনুষ্ঠান শেষ করে চলে যাব এ সময়ও থাকবে না মনোয়ার ভাই থেকে শেষ কিছু মাদানী ফুল আমরা নেই এরপর ইনশাআল্লাহ সালাতু সালাম পাঠ করব জি মনোয়ার ভাই
আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে সময়কে সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন
আমিন আমিন আমিন
যে সময়কে কাজে লাগায় আর এর প্রতিদান আল্লাহ তাআলা অবশ্যই দান করে যুবকদের উদ্দেশ্যে যারা রয়েছেন দর্শকদের মধ্যে যুবক তাদের উদ্দেশ্যে বলবো যে এখনই তওবা করার সময়
রাইট
এখনই আমাদের ঘুরে দাঁড়ানোর সময় এখনই আমাদের সেই স্রষ্টার দিকে ঝুঁকে যাওয়ার সময় যিনি আমাদেরকে শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন খেল তামাশা অযথা সময়কে নষ্ট করার জন্য নয় আর কত ফজিলত রয়েছে যৌবনে ইবাদত ইবাদতের বিষয়ে যে যুবক অবস্থায় বান্দা যে ইবাদত করে যে ইবাদত বন্দীকে মানে আল্লাহকে রাজি করার চেষ্টা করে সে এটা কন্টিনিউ যুবক অবস্থায় করে যায় কিন্তু যখনই বার্ধক্যের কারণে যে ইবাদত সে যুবক অবস্থায় করত তো বার্ধক্যের কারণে যদি সে ইবাদতটা না করতে পারে তো আল্লাহ তাবারক ও তাআলা তার বার্ধক্যজনিত কারণে সে যুবক অবস্থায় যে ইবাদত করত সেটা যে করতে পারবে না বার্ধক্য অবস্থায় সেটার ফজিলত আল্লাহ তাআলা দান করে তো আমাদের উচিত এই যুবক সময়টাকে এই সময়টাকে এখন কাজে লাগানো আর মনে রাখতে হবে যে আমরা দুনিয়াবি উদাহরণ দিলে সহজে বুঝি তিন ঘন্টা যদি পরীক্ষার সময় হয়ে থাকে তো এর মধ্যে আমি প্রশ্নের উত্তর যা অ্যান্সার করেছি এর মধ্যে যদি সংশোধন করতে হয় তো তিন ঘন্টার মধ্যেই করতে হয় তিন ঘন্টা পার হওয়ার পরে যদি আমরা বলি যে টিচারের কাছে যে খাতাটা আমাকে দেন আমি সংশোধন করব তখন টিচার থেকে একটা আওয়াজ এটি আসবে যে এখন আর সময় নেই তুমি সময়ে থাকতে কি করেছিলে ঠিক তেমন আমাদের হায়াত এখন রয়েছে এই হায়াতের মধ্যে যদি আমার নামাজ কাজা থাকে নামাজ কাজা আদায় করতে হবে আমার যদি রোজা কাজা হয়ে থাকে আদায় করতে হবে, আমি যদি জাকাত না দিয়ে থাকে আদায় করতে হবে, আমি যদি মা বাবা নাফরমানি করে থাকি এখন তাদের কাছে ক্ষমা চাইতে হবে, আমি যদি প্রতিবেশী হক নষ্ট করে থাকি এখন ক্ষমা চাইতে হবে, আমি যদি কারো ঋণ নিয়ে পরিশোধ না করে থাকি এখন পরিশোধ করতে হবে। অর্থাৎ আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন স্টেটমেন্ট বা বিভিন্ন অ্যাপ্লিকেশন করে থাকি এটা সংশোধন করে আমরা জমা দিই বা ভুল ত্রুটি আছে কিনা দেখি, পাসপোর্ট করলে এখানে আমরা প্রত্যেকটা বিষয় তথ্য আমরা মিলাই, কেন অল্প যদি এদিক সেদিক হয় আমাদের এটা বাতিল হয়ে যায়। ঠিক তেমন আমাদের আমলনামায় নেকি লেখা হচ্ছে, আরেকদিকে গুণা লেখা হচ্ছে। তা আমরা যদি এখন তওবা করে এটাকে নিঃশেষ না করি গুণাকে, আর আমাদের যে ক্ষতিপূরণের যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ নামাজ কাজা রয়েছে সেটা আমাদের আদায় করে দিতে হবে, রোজা কাজা রয়েছে আদায় করে দিতে হবে, এইভাবে যদি কারো আমার কাছে টাকা পেয়ে থাকে তার টাকা পরিশোধ করতে হবে, কারো কাছে যদি ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে, এইভাবে বিভিন্ন কাজগুলি করে যখন আমাদের আমল নামাটাকে পরিশুদ্ধ করব তখন ইনশাআল্লাহ দেখা যাবে যে সময়টা চলেই যাবে, কিন্তু এই সময়ের মধ্যে উপযুক্ত কাজ করা হয়ে যাবে, আল্লাহকে রাজি করার মাধ্যম হয়ে যাবে, এবং এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে সক্ষম হব।
মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আরো শুকরিয়া আদায় করি যারা আমাদেরকে কল এসএমএস করেছেন, সঙ্গেই ছিলেন। আলহামদুলিল্লাহ, অনেক দর্শকের কল এসএমএস আসে আমাদের কাছে, আমরা নেই শুনি, আপনাদের অভিমত আমরা শ্রবণ করি। যারা আজকের অনুষ্ঠানে কল এসএমএস করেছেন ধন্যবাদ, আপনাদেরকে শুকরিয়া জানাই। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাই।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম
رحمت
السلام علیکم یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک صلات و سلام علیکہ نبی اللہ وعلی آلک و صحابک یا نور اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ
رحمت پرن حق پربھات مار رحمت پرن حق پربھات مار تہجد اور فجرের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।